মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।
তার জন্য তুমি দুঃখ করো না, ভালো করে খাও। আমি যে আজ খাব না এরা সবাই জানতেন।
অথচ আমি জানতাম না, কিন্তু এই যদি কষ্ট স্বীকার করে আসার প্রয়োজন কি ছিল?
মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। গঙ্গামাটি গ্রামে যাওয়ার রাস্তায় এক অচেনা অজানা তরুণ সাধুর সঙ্গে আলাপ হল রাজলক্ষ্মী শ্রীকান্তর। রাজলক্ষ্মী তাকে ভাই পাতিয়ে ফেলল। তারপর সে যখন গঙ্গামাটি থেকে নিজের গন্তব্যের দিকে যাত্রা করল, তখন রাজলক্ষ্মী শ্রীকান্তর কাছে এক প্রতিজ্ঞা করে বসল। বলল, যদি সে কখনো ফিরে আসে তো তার বাপ মায়ের কাছে আবার একদিন তাকে ফিরিয়ে দেবে। তারপর
রাজলক্ষ্মী কিছুক্ষণ নিঃশব্দে বসে থেকে আস্তে আস্তে বলল,
আজ আনন্দ চলে গেল বটে, কিন্তু যদি সে কখনো ফিরে আসে তো তার বাপ মায়ের কাছে আবার একদিন তাকে ফিরিয়ে দেব, এ তোমাকে আমি নিশ্চয় বলছি।
তাতে তোমার গরজ কি?
অমন ছেলে চিরদিন ভেসে বেড়াবে, এ কথা ভাবলেও যেন আমার বুকে শুল বেঁধে। আচ্ছা, তুমি নিজেও তো সংসার ছেড়েছিলে, সন্ন্যাসী হওয়ার মধ্যে কি সত্যিকারের আনন্দ কিছু আছে?
আমি সত্যিকার সন্ন্যাসী হইনি, তাই ওর ভেতরকার সত্যি খবরটি তোমাকে দিতে পারব না। যদি কোনোদিন সে ফিরে আসে এ সংবাদ তাকেই জিজ্ঞাসা করো।
আচ্ছা, বাড়িতে থেকে কি ধর্মলাভ হয় না? সংসার না ছাড়লে কি ভগবান পাওয়া যায় না?
রাজলক্ষ্মীর এই প্রশ্ন শুনে আমি করজোড়ে বললাম, এর কোনোটার জন্যই আমি ব্যাকুল নই লক্ষ্মী, এসব ঘোরতর প্রশ্ন আমাকে তুমি করো না, আমার আবার জ্বর আসতে পারে। রাজলক্ষ্মী হাসল, তারপর করুণ কণ্ঠে বলল,
কিন্তু মনে হয় সংসারে আনন্দর তো সমস্তই আছে, তবু সে ধর্মের জন্য এই বয়সে সব ছেড়ে দিয়ে এসেছে, কিন্তু তুমি তো তা পারোনি।
না, এবং ভবিষ্যতেও পারব বলে মনে হয় না।
কেন মনে হয় না?
তার প্রধান কারণ, যাকে ছাড়তে হবে সেই সংসারটা যে আমার কোথায় এবং কি প্রকার তা আমার জানা নেই, এবং যার জন্য ছাড়তে হবে সেই পরমাত্মার প্রতিও আমার লেশ মাত্র লোভ নেই। এতদিন তাঁর অভাবেই কেটে গেছে এবং বাকি কটা দিনও অচল হয়ে থাকবে না, এই আমার ভরসা। অন্যপক্ষে তোমার ওই আনন্দ ভায়াতীয় গেরুয়া সত্ত্বেও যে ঈশ্বর প্রাপ্তির জন্যই বেরিয়ে এসেছেন, আমার তা বিশ্বাস হয় না। তার কারণ, আমিও বার কয়েক সাধুসঙ্গ করেছি, তাদের কেউ আজও ওষুধের বাক্স ঘাড়ে করে বেড়ানোকে ভগবত লাভের উপায় নির্দেশ করে দেননি। তাছাড়া তার খাওয়া দাওয়ার ব্যাপারটাও তো চোখে দেখলে।
তবে কি সে মিছামিছি ঘর সংসার ছেড়ে কষ্ট করতে বাহার হয়েছে? সবাই কি তোমার মতোই মনে করো?
না, মস্ত প্রভেদ আছে। সে ভগবানের সন্ধানে বার না হলেও মনে হয় যার জন্য পথে বেরিয়েছে সে তারই কাছাকাছি, অর্থাৎ আপনার দেশ, তাই তার ঘর বাড়ি ছেড়ে আসাটা ঠিক সংসার ছেড়ে আসা নয়। সাধুজি কেবলমাত্র ক্ষুদ্র একটি সংসার ছেড়ে বড় সংসারের মধ্যে প্রবেশ করেছেন। রাজলক্ষ্মী আমার মুখের দিকে চেয়ে রইল, বোধহয় ঠিক বুঝতে পারল না। তারপরে জিজ্ঞাসা করল,
যাবার সময় সে কি তোমাকে কিছু বলে গেল?
না, তেমন কিছু নয়। কেন যে একটুখানি সত্যি গোপন করলাম তা নিজেও জানি না, কিন্তু বিদায়কালে সাধুজির শেষ কথাটা তখন পর্যন্ত আমার কানে তেমনই বাজছিল। যাবার সময় সেই যে একটা নিঃশ্বাস ফেলে বলে গেলেন,
বিচিত্র দেশ এই বাংলাদেশটা, এর পথে ঘাটে মা বোন, সাধ্য কি তাদের ফাঁকি দিয়ে যাই।
ম্লান মুখে রাজলক্ষ্মী নিঃশব্দে বসে রইল। আমারও মনের মধ্যে অনেক দিনের অনেক ভুলে যাওয়া ঘটনা ধীরে ধীরে উঁকি মেরে যেতে লাগল। মনে মনে বলতে লাগলাম, তাই বটে, তাই বটে। সাধুজি, তুমি যেই হও, এই অল্প বয়সেই আমার এই কাঙাল দৃষ্টিকে তুমি ভালো করেই দেখেছ, না হলে এই যথার্থ রূপটির খবর আজ এমন সহজেই এই কটি কথায় দিতে পারতে না। জানি জানি অনেক দিনের অনেক ত্রুটি, অনেক বিচ্যুতি আমার মাতৃভূমির সর্বাঙ্গে পাঁক লেপেছে, তবুও এ সত্যি যাচাই করবার যার সুযোগ মিলেছে সেই জানে তা কত বড় সত্যি। এইভাবে নীরবে মিনিট দশ পনেরো কেটে গেলে রাজলক্ষ্মী মুখ তুলে বলল,
এই উদ্দেশ্যই যদি তার মনে থাকে একদিন আবার তাকে ঘরে ফিরতেই হবে, আমি বলে দিচ্ছি। এদেশে নিছক পরের ভালো করতে যাওয়ার যে দুর্গতি হয়তো সে আজও জানে না, এর স্বাদ কত কামই জানি। আমারই মতো একদিন যখন সংশয়ে বাধায় কটু কথায় তার সমস্ত মন তিক্ত রসে পরিপূর্ণ হয়ে উঠবে, তখন সে পালিয়ে আসার পথ পাবে না।
অসম্ভব নয়, কিন্তু আমার মনে হয় এসব দুঃখের কথা যেন সে বেশ জানে। আমার কথায় রাজলক্ষ্মী বারবার মাথা নেড়ে বলতে লাগল,
কখনো না কখনো না, জানলে সে পথে কেউ যাবে না আমি বলছি।
এ কথার আর জবাব ছিল না। বঙ্কুর মুখে শুনেছিলাম একদিন ওর অনেক সাধু সংকল্প অনেক পুণ্যকর্ম তার শ্বশুর বাড়ির দেশে অত্যন্ত অপমানিত হয়েছিল, সেই নিষ্কাম পরোপকারের ব্যথা অনেকদিন ওর মনে ছিল। যদিও আরও একটা দিক দেখবার ছিল, কিন্তু সেই অবলুপ্ত বেদনা স্থানটা চিহ্নিত করে তুলতেও আর ইচ্ছে হল না, তাই চুপ করে বসে রইলাম। অথচ রাজলক্ষ্মী যা বলছিল তা মিথ্যা নয়। মনে মনে ভাবতে লাগলাম, কেন এমন হয়, কেন একে শুভচেষ্টা অপরে এমন সন্দেহের চোখে দেখে, কেন এগুলি বিফল করে দিয়ে মানুষ সংসারের দুঃখের ভার লঘু করতে দেয় না। মনে হল সাধুজি যদি থাকতেন কিংবা যদি কখনো ফিরে আসেন, এই জটিল সমস্যার মীমাংসার ভার তাঁকেই দেব। সেদিন সকাল থেকে নিকটেই কোথা থেকে মাঝে মাঝে সানাইয়ের শব্দ পাওয়া যাচ্ছিল। এই সময় জনকয়েক লোক রতনকে সামনে রেখে প্রাঙ্গণের মধ্যস্থলে এসে দাঁড়াল। রতন সামনে এসে বলল,
মা, এরা আপনাকে রাজবরণ দিতে এসেছে। এসো না হে, আর দিয়ে যাও না, এসো এসো,
বলে সে একজন প্রৌঢ়গোছের লোককে ইঙ্গিত করল। লোকটির পরনে হরিদ্রা রঙে ছোপানো একটি কাপড়, গলায় নতুন কাঠের মালা। অত্যন্ত সংকোচের সঙ্গে এগিয়ে এসে বারান্দার নিচে থেকেই নতুন শালপাতায় একটি টাকা ও একটি সুপারি রাজলক্ষ্মীর পদতলের উদ্দেশ্যে রেখে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করল এবং বলল,
মা ঠাকুরুন, আজ আমার মেয়ের বিয়ে।
রাজলক্ষ্মী উঠে এসে তা গ্রহণ করল এবং পুলকিত চিত্তে বলল,
মেয়ের বিয়েতে বুঝি এই দিতে হয়?
না মা, তা নয়, যার যেমন সাধ্য সে তেমনি জমিদারকে দেয়। এরা ছোট জাত, ডোম, এর বেশি আর কোথায় কি পাবে বলুন, তাই কত কষ্টে।
কিন্তু নিবেদন সমাপ্ত হবার আগেই টাকাটা ডোমের শুনে রাজলক্ষ্মী তাড়াতাড়ি দেখে দিয়ে বলল,
তবে থাক থাক, এও দিতে হবে না, তোমরা এমনি মেয়ের বিয়ে দাও গে।
এই প্রত্যাখ্যানে কন্যার পিতা এবং ততোধিক রতন নিজে বিপদগ্রস্ত হয়ে উঠল। সে নানাভাবে বোঝাবার চেষ্টা করতে লাগল যে এই রাজবরণের সম্মানটা গ্রহণ না করলে কোনো মতেই চলবে না। রাজলক্ষ্মী কেন যে ওই সুপারিশুদ্ধ টাকাটা নিতে কিছুতেই চায় না, ঘরের ভিতরে বসে আমি তা বুঝেছিলাম, এবং রতনই বা কি জন্য যে স্বনির্বন্ধ অনুরোধ করছিল তাও আমার অজানা ছিল না। খুব সম্ভব দেও টাকাটা আরও বেশি, এবং গোমস্তা কুশারি মহাশয়ের হাত থেকে নিস্তার পাবার জন্যই তারা এই কৌশল করেছে, এবং রতন হুজুর ইত্যাদি সম্ভাষণের পরিবর্তে তাদের মুখপাত্র হয়ে আরজি পেশ করতে এসেছে। সে যে যথেষ্ট আশ্বাস দিয়েই এনেছে তাতে সন্দেহ মাত্র নেই। তার এই সংকট অবশেষে আমিই মোচন করলাম। উঠে এসে টাকাটা তুলে নিয়ে বললাম, আমি নিলাম, তোমরা বাড়ি গিয়ে বিয়ের উদ্যোগ করোগে। রতনের মুখ গর্বে উজ্জ্বল হয়ে উঠল এবং রাজলক্ষ্মী অস্পৃশ্যের প্রতিগ্রহের দায় থেকে পরিত্রাণ পেয়ে হাঁপ ফেলে বাঁচল। খুশি হয়ে বলল,
এ ভালোই হল যে যার মান্য তিনি সহস্তে নিলেন।
এই বলে সে হাসল, মধুডম কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে হাত জোড় করে বলল,
হুজুর, পহর রেতের মধ্যেই লগন, একবার যদি পায়ের ধুলো দেন।
এই বলে সে একবার আমার ও একবার রাজলক্ষ্মীর মুখের দিকে করুণ চোখে চেয়ে রইল। আমি রাজি হলাম। রাজলক্ষ্মী নিজেও একটু হেসে সানাইয়ের শব্দটা আন্দাজ করে বলল,
ওই বুঝি তোমার বাড়ি মধু। আচ্ছা, যদি সময় পাই তো আমিও গিয়ে একবার দেখে আসবো। রতন, বড় তোরঙ্গটা খুলে দেখ তোরে আমার নতুন শাড়িগুলো আনা হয়েছে কিনা। যা, মেয়েটিকে একখানা দিয়ে আয়। মিষ্টি বুঝি এদেশে কিছু পাওয়া যায় না, বাতাসা মেলে। আচ্ছা তাই বেশ, অমনি তাও কিছু কিনে দিয়ে আসিস রতন। হ্যাঁ মধু, তোমার মেয়ের বয়স কত? পাত্তরের বাড়ি কোথায়? লোক কতগুলি খাবে? এ গায়ে কঘর তোমরা আছো?
জমিদার গৃহিণীর একসঙ্গে এতগুলি প্রশ্নের উত্তরে মধু সসম্ভ্রমে এবং সবিনয়ে যা বলল তাতে বোঝা গেল তার কন্যার বয়স বছর নয়েকের মধ্যেই। পাত্র যুবা পুরুষ, 30-40-এর বেশি হবে না। বাড়ি ক্রোশ পাঁচেক উত্তরে কি একটা গ্রামে, সে একটা তাদের বড় সমাজ। সেখানে জাতীয় ব্যবসা কেউ করে না, সকলেরই চাষবাস পেশা। মেয়ে বেশ সুখেই থাকবে, তবে ভয় শুধু এই রাতটার জন্য, কারণ বরযাত্রীর সংখ্যা কত হবে এবং তারা কোথায় কি ফ্যাসাদ বাঁধিয়ে দেবে তা আজ প্রভাত না হওয়া পর্যন্ত কোনো মতেই অনুমান করবার জো নেই। তারা সকলেই সমৃদ্ধ ব্যক্তি, কি করে যে মান মর্যাদা বজায় রেখে শুভ কর্ম সম্পন্ন হবে এই ভয়েই মধু কাঁটা হয়ে আছে। এই সকল সবিস্তারে নিবেদন করে সে পরিশেষে সকাতরে জানাল যে তার চিঁড়া গুড় এবং দধি সংগ্রহ হয়েছে, এমনকি শেষকালে খান্দুই করে বড় বাতাসাও পাতে দিতে পারবে। কিন্তু তবুও যদি কোনো গোলযোগ হয় তো তাদের রক্ষা করতে হবে। রাজলক্ষ্মী সকৌতুকে ভরসা দিয়ে বলল,
গোলযোগ কিছু হবে না মধু, তোমার মেয়ের বিয়ে নির্বিঘ্নে হবে, আমি আশীর্বাদ করছি। খাবার জিনিস এত জোগাড় করেছ, তোমার বেয়াইয়ের দল খেয়ে খুশি হয়ে বাড়ি যাবে।
মধু ভূমিষ্ঠ প্রণাম করে সঙ্গে লোক দুটিকে নিয়ে প্রস্থান করল, কিন্তু তার মুখ দেখে মনে হল এই আশীর্বচনের উপর বরাদ দিয়ে সে বিশেষ কোনো সান্ত্বনা লাভ করল না। আজ রাতের জন্য কন্যার পিতার মনের মধ্যে যথেষ্ট উদ্বেগ জেগে রইল। শুভকর্মে পায়ে ধুলো দেব বলে মধুকে আশা দিয়েছিলাম, কিন্তু সত্যি সত্যি যেতে হবে এরূপ সম্ভাবনা বোধহয় আমাদের কারো মনে ছিল না। সন্ধ্যার কিছু পরে প্রদীপের সামনে বসে রাজলক্ষ্মী তার আয় ব্যয়ের একটা খসড়া পড়ে শোনাচ্ছিল। আমি বিছানায় শুয়ে চোখ বুঝে কিছু শুনছিলাম, কিছু শুনছিলাম না। কিন্তু কাছেই বিয়েবাড়ির কলরোল কিছুক্ষণ থেকে যেন কিঞ্চিত অসাধারণ রকমের প্রখর হয়ে কানে বাজছিল। সহসা রাজলক্ষ্মী মুখ তুলে সহাস্যে বলল,
ডোমের বাড়ির বিয়ে, মারামারি এর একটা অঙ্গ নয় তো?
উঁচু জাতের নকল যদি করে থাকে তো বিচিত্র নয়। সেসব কথা তোমার মনে আছে তো? তারপর একটু কান খাড়া করে থেকে একটা নিঃশ্বাস ফেলে বলল,
বাস্তবিক এ পোড়া দেশে যা করে আমরা মেয়েদের বিলিয়ে দিই তাতে ইতর ভদ্র সবাই সমান। ওরা চলে গেলে আমি খোঁজ নিয়ে শুনলাম, ওই যে কাল সকালে ওই 9 বছরের মেয়েটাকে কোন অপরিচিত সংসারে টেনে নিয়ে যাবে, আর কখনো হয়তো আসতে পর্যন্ত দেবে না। এদের নিয়মই এই, বাপ 6 গণ্ডা টাকায় মেয়েটাকে আজ বিক্রি করে দেবে। একবার পাঠিয়ে দাও, এ কথা মুখে আনবারও জো থাকবে না। আহা, মেয়েটা সেখানে কতই না কাঁদবে, বিয়ের সে কি জানে বলো।
এসব দুর্ঘটনা তো জন্মকাল থেকেই দেখে আসছি, এরকম সয়েও গিয়েছে, আর ক্ষোভ প্রকাশ করতে ইচ্ছে হয় না। সুতরাং প্রত্যুত্তরে কেবল চুপ করেই রইলাম। জবাব না পেয়ে সে বলল,
আমাদের দেশে ছোট বড় সব জাতের মধ্যেই বিয়েটা কেবল বিয়েই নয়, এটা ধর্ম, তাই যা, নইলে।
ভাবলাম বলি, একে যদি ধর্ম বলেই বুঝেছ তো এত নালিশ কিসে? আর যে ধর্মকর্মে মন প্রসন্ন না হয়, গ্লানির ভারে অন্তর কালো হয়ে উঠতে থাকে, তাকে ধর্ম বলে গ্রহণ করা যায়ই বা কি করে? কিন্তু আমার বলবার আগেই রাজলক্ষ্মী নিজেই আবার বলল,
কিন্তু এসব বিধি ব্যবস্থা করে গেছেন যারা, তারা ছিলেন ত্রিকালদর্শী ঋষি। শাস্ত্রবাক্য মিথ্যাও নয়, অমঙ্গলেরও নয়, আমরা কি বা জানি আর কতটুকুই বা বুঝি।
ব্যাস, যা বলতে চেয়েছিলাম তা আর বলা হল না। এ সংসারে যা কিছু ভাববার বস্তু ছিল সমস্তই ত্রিকালজ্ঞ ঋষিরা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালের জন্য বহু আগেই ভেবে স্থির করে দিয়ে গিয়েছেন। দুনিয়ায় নতুন করে চিন্তা করবার কোথাও কিছু বাকি নেই। এ কথা রাজলক্ষ্মীর মুখে এই নতুন শুনলাম না, আরো অনেকের মুখে অনেকবার শুনেছি এবং বরাবরই চুপ করে গিয়েছি। আমি জানি এর জবাব দিতে গেলেই আলোচনাটা প্রথমে উষ্ণ এবং পরক্ষণেই ব্যক্তিগত কলহে অতিশয় তিক্ত হয়ে ওঠে। ত্রিকালদর্শীদের আমি তাচ্ছিল্য করছি না, রাজলক্ষ্মীর মতো আমিও তাদের অতিশয় ভক্তি করি। শুধু এই কথাটাই ভাবি, তারা দয়া করে যদি শুধু কেবল আমাদের এই ইংরেজি আমলটার জন্য ভেবে না যেতেন, তাহলে তারাও অনেক দুরূহ চিন্তার দায় থেকে অব্যাহতি পেতেন, আমরাও হয়তো সত্যি সত্যি আজ বাঁচতে পারতাম। আমি আগেই বলেছি, রাজলক্ষ্মী আমার মনের কথাগুলো যেন দর্পণের মতো স্পষ্ট দেখতে পেত। কেমন করে পেত জানি না, কিন্তু এখন এই অস্পষ্ট দীপালোকে আমার মুখের চেহারাটার প্রতি দৃষ্টিপাত করে নেই, তবুও যেন আমার নিভৃত চিন্তার ঠিক দ্বার প্রান্তেই আঘাত করল। বলল,
তুমি ভাবছো এটা নিতান্তই বাড়াবাড়ি। ভবিষ্যতের বিধি ব্যবস্থা কেউ পূর্বাহ্নেই নির্দেশ করে দিতে পারে না, কিন্তু আমি বলছি পারে। আমার গুরুদেবের শ্রীমুখে শুনেছি, এ কাজ তারা না পারলে সজীব মন্ত্রগুলোকেও কখনো দেখতে পেতেন না। বলি, এটা তো মানো, আমাদের শাস্ত্রীয় মন্ত্রগুলির প্রাণ আছে, তারা জীবন্ত।
হ্যাঁ,
তুমি না মানতে পারো, কিন্তু তবুও এ সত্যি। তা নইলে আমাদের দেশের এই পুতুল খেলার বিয়েই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিবাহ বন্ধন হতে পারত না। এই সমস্তই তো ওই সজীব মন্ত্রের জোরে, সেই ঋষিদের কৃপায়। অবশ্য অনাচার আর পাপ কোথায় নেই, সে সর্বত্রই আছে, কিন্তু আমাদের এদেশের মতো সতীত্বই কি তুমি আর কোথাও দেখতে পারো?
না, না বলতেই হবে, কারণ এটা যুক্তি নয়, বিশ্বাস। ইতিহাসের প্রশ্ন হলে তাকে দেখাতে পারতাম এই পৃথিবীতে সজীব মন্ত্রহীন আরও দেশ আছে, যেখানে সতীত্বের আদর্শ আজও এমনই উচ্চ। অভয়ার উল্লেখ করে বলতে পারতাম, এই যদি, তবে তোমাদের জীবন্ত মন্ত্র নর নারী দুজনকেই এক আদর্শে বাঁধতে পারে না কেন? কিন্তু এসবের প্রয়োজন ছিল না। আমি জানতাম তার চিত্তির ধারাটা কিছুদিন থেকেই কোন দিক দিয়ে বইছে। কিন্তু পরম আশ্চর্য এই যে, যে আলোচনায় আমাদের মধ্যে এক মুহূর্তে বিপ্লব হয়ে গেল, তার প্রসঙ্গ নিয়ে পাশের বাড়িতেই যে তখন মল্লযুদ্ধ বেঁধে গিয়েছিল এ সংবাদ দুজনের কেউই জানতাম না। আচমকা পাঁচ সাতজন গোটা দুই আলো নিয়ে অত্যন্ত সরগোল করে একেবারে প্রাঙ্গণের মাঝখানে এসে দাঁড়াল এবং ব্যাকুল কণ্ঠে ডাক দিল,
হুজুর,
বাবুমশাই, বেশ করিছে পুরুত মশাই, টান দিয়ে ফেলে দিয়েছেন, বিয়েতে ভুল মন্ত্র পড়ছিলি কেনে,
খবরদার বলছি, মুখ সামলে।
কেনে কি করে নিবি? হ্যাঁ
দেখবি, দেখবি কি করতে পারি।
আমি ব্যস্ত হয়ে বাইরে এলাম। রাজলক্ষ্মীও সবিস্ময় উঠে আমার পাশে এসে দাঁড়াল। নালিশটা তারা সকলেই একসঙ্গে এবং সমস্বরে করতে চায়। রতনের বারবার বকুনি সত্ত্বেও শেষ পর্যন্ত কেউই চুপ করতে পারল না। যা হোক, ব্যাপারটা বোঝা গেল, কন্যা সম্প্রদান বন্ধ হয়ে আছে। কারণ মন্ত্রে ভুল থেকেছে বলে বরপক্ষীয় পুরোহিত কন্যাপক্ষীয় পুরোহিতের ফুল জল প্রভৃতি টান মেরে ফেলে দিয়েছে এবং তার মুখ চেপে ধরেছে। বাস্তবিক এ কি অত্যাচার! পুরোহিত সম্প্রদায় অনেক কীর্তি করে থাকে, কিন্তু তাই বলে ভিন্ন গ্রাম থেকে এসে জোর করে আরেকজন সমব্যবসায়ীর ফুল জল প্রভৃতি ফেলে দেওয়া এবং শারীরিক বলপ্রয়োগে তার মুখ চেপে স্বাধীন ও সজীব মন্ত্রোচ্চারণের বাধা দেওয়া, এমন অত্যাচার তো কখনো শুনিনি। রাজলক্ষ্মী কি যে বলবে হঠাৎ ভেবে পেল না, কিন্তু রতন ঘরের মধ্যে কি করছিল? সে বাইরে এসে মস্ত একটা ধমক দিয়ে বলল,
এই এই চুপ চুপ, তোদের আবার পুরুত কি রে? হ্যাঁ তোদের আবার পুরুত কি?
এখানে অর্থাৎ জমিদারিতে এসে পর্যন্ত সে তুমি বলবার যোগ্য কাউকে পায়নি। তুই বলার সুযোগ পেয়ে ব্রস তেজের সঙ্গে বলল,
ডোকালির আবার বিয়ে, তাদের আবার পুরুত। একটি আমাদের বামুন কায়েদ নবসাক পেয়েছিস যে বিয়ে দিতে আসবে বামুন ঠাকুর?
এই বলে সে বারবার আমার ও রাজলক্ষ্মীর মুখের দিকে সগর্বে চাইতে লাগল। এখানে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে রতন জাতিতে নাপিত। মধুডোম নিজে আসতে পারেনি, কন্যা সম্প্রদানে বসেছে, কিন্তু তার সম্বন্ধে এসেছিল। সে ব্যক্তি যা বলতে লাগল তাতে বোঝা গেল এদের ব্রাহ্মণ নেই, নিজেরা নিজেদের পুরোহিত। তবুও রাখাল পণ্ডিত তাদের ব্রাহ্মণেরই সামিল, কারণ তার গলায় পৈতে আছে এবং সে তাদের দশকর্ম করায়। এমনকি সে তাদের ছোঁয়া জল পর্যন্ত খায় না। সুতরাং এত বড় সাত্ত্বিকতার পরেও আর প্রতিবাদ চলে না। অতএব আসল ও খাঁটি ব্রাহ্মণের সঙ্গে যদি কোনো প্রভেদ থাকে তো সে নিতান্তই অকিঞ্চিৎকর। সে যা হোক, এদের ব্যাকুলতায় ও বিয়েবাড়ির প্রবল চিৎকার শব্দে আমাকে যেতে হল। রাজলক্ষ্মীকে বললাম, তুমিও চলো না, বাড়িতে একলা কি করবে? রাজলক্ষ্মী প্রথমে মাথা নাড়ল, কিন্তু শেষে কৌতূহল নিবারণ করতে পারল না, এই বলে আমার সঙ্গ নিল। এসে দেখলাম মধুর সম্বন্ধী অত্যুক্তি করেনি, বিবাদ তুমুল হয়ে উঠবার উপক্রম করেছে। একদিকে বরপক্ষীয় প্রায় ত্রিশ বত্রিশ জন এবং অন্যদিকে কন্যাপক্ষীয় প্রায় ততগুলি। মাঝখানে প্রবল ও স্থূলকায় শিবু পণ্ডিত দুর্বল ও ক্ষীণজীবী রাখাল পণ্ডিতের হাত চেপে ধরে আছে। আমাদের দেখে সে ছেড়ে দিয়ে সরে দাঁড়াল। আমরা সসম্মানে একটা মাদুরের ওপর আসনগ্রহণ করে শিবু পণ্ডিতকে এই অতর্কিতে আক্রমণের কারণ জিজ্ঞাসা করায় সে বলল,
হুজুর, মন্তরের মা জানে নাই বেটা, আবার নিজেকে বলে পণ্ডিত, বিবাহটাই আজ ভেস্তে দিত।
ভেস্তে দিত? হ্যাঁ দিত, পাঁচখানা গায়ে ছাদ্য বিয়ে নিত্য দিচ্ছি, আর আমি জানি না মন্তর।
আমি মনে মনে ভাবলাম এখানেও সেই মন্ত্র, কিন্তু বাড়িতে রাজলক্ষ্মীর কাছে না হয় চুপ থেকেই তর্কের জবাব দিয়েছি, কিন্তু এখানে যদি যথার্থই মধ্যস্থতা করতে হয় তো বিপদে পড়তে হবে। অবশেষে বহু বাদবিদণ্ডায় স্থির করে বললাম, রাখালি মন্ত্র পাঠ করাবেন, কিন্তু ভুল যদি কোথাও হয় তো শিবুকে আসন ছেড়ে দিতে হবে। রাখাল রাজি হয়ে পুরোহিতের আসন গ্রহণ করল এবং কন্যার পিতার হাতে কয়েকটা ফুল এবং বরকন্যার দুই হাত একত্র করে দিয়ে যে বৈদিক মন্ত্রপাঠ করল তা আমার আজও মনে আছে। মন্ত্র সম্বন্ধে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও সন্দেহ হয় বেদে ঠিক এই কথাগুলি ঋষিরা সৃষ্টি করে জাননি। রাখাল পণ্ডিত বরকে বললেন,
বাবা তুমি বলো, মধু ডোমায় কন্যায় নম,
মধু ডোমায় কন্যায় নম।
মা তুমি এবার বলো, ভগবতী ডোমায় পুত্রায় নম।
বালিকা কন্যার উচ্চারণে পাছে ত্রুটি হয় এই জন্য মধু তার হয়ে উচ্চারণ করতে যাচ্ছিল। এমন সময় শিবু পণ্ডিত দু হাত তুলে বজ্র গর্জনে সকলকে চমকে দিয়ে বলে উঠল,
ও মন্তরী নয়, বিয়েই হল না।
পিছনে একটা টান পেয়ে ফিরে দেখি রাজলক্ষ্মী মুখের মধ্যে আঁচল গুঁজে প্রাণপণে হাসি চাপবার চেষ্টা করছে এবং উপস্থিত সমস্ত লোকই একান্ত উদ্গ্রীব হয়ে উঠেছে। রাখাল পণ্ডিত লজ্জিত মুখে কি একটা বলতে গেল, কিন্তু তার কথা কেউ কানেই নিল না। সকলেই সমস্বরে শিবুকে অনুনয় করতে লাগল।
আহা, এতে রাখালের দোষ নেই, আসল মন্তর আমি ছাড়া এ অঞ্চলে আর কেউই জানে না, বেশি দক্ষিণে আমি চাই নে। আমি এইখানে থেকেই মন্ত্র পাঠ করছি, রাখাল ওদের পড়াক।
এই বলে সেই শাস্ত্রজ্ঞ পুরোহিত মন্ত্রোচ্চারণ করতে লাগলেন এবং পরাজিত রাখাল নিরীহ ভালো মানুষটির মতো বরকন্যাকে আবৃত্তি করাতে লাগল।
বলো বিপিন বাবা, মধু ডোমায় কন্যায় ভুজপত্রং নমঃ।
মধু ডোমায় কন্যায় ভুজপত্রং নমঃ।
মধু, এবার তুমি বলো, ভগবতী ডোমায় পুত্রায় সম্প্রদানং নমঃ।
সকন্যা মধু সেটাই আবৃত্তি করল। সকলেই নীরব স্থির ভাবে বোধ হল শিবুর মতো শাস্ত্রজ্ঞ ব্যক্তি ইতিপূর্বে এ অঞ্চলে পদার্পণ করেনি। শিবু বরের হাতে ফুল দিয়ে বললেন,
বিপিন তুমি বলো, যতদিন জীবনং ততদিন ভাত কাপড় প্রদানং স্বাহা।
বিপিন থেমে থেমে বহু দুঃখে বহু সময় এই মন্ত্র উচ্চারণ করল।
বর কন্যা দুজনেই বলো, যুগল মিলনং নমঃ।
বর এবং কন্যার হয়ে মধু আবৃত্তি করল। এরপরে বিরাট হরিধ্বনি সহকারে বর কন্যাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হল। আমার চারপাশে একটা গুঞ্জন রোল উঠল। সকলেই এক বাক্যে স্বীকার করতে লাগল যে সমস্ত ক্ষণ আমি গম্ভীর হয়েই ছিলাম এবং শেষ পর্যন্ত এই অসীম গাম্ভীর্য বজায় রেখেই রাজলক্ষ্মীর হাত ধরে বাড়ি ফিরে এলাম। ওখানে কি করে যে সে নিজেকে সংবরণ করে বসেছিল আমি জানি না, কিন্তু ঘরে এসে হাসির প্রবাহে তার যেন দম বন্ধ হওয়া জো হল। বিছানায় লুটিয়ে পড়ে সে কেবলই বলতে লাগলো,
হ্যাঁ একজন মহামহোপাধ্যায় বটে, রাখাল এতদিন এদের কেবল ঠকিয়েই খাচ্ছিল।
প্রথমটা আমিও হাসি চেপে রাখতে পারলাম না, তারপরে বললাম, মহামহোপাধ্যায় দুজনেই, অথচ এমনি করেই তো এতকাল এদের মেয়ের মা এবং মেয়ের ঠাকুমার বিয়ে হয়েছে। রাখালে যাই হোক, শিবু পণ্ডিতের মন্ত্রগুলো ঠিক ঋষিরুবাচ বলে মনে হল না, কিন্তু এদের কোনো মন্ত্রই বিফল হয়নি। এদের বিবাহ বন্ধন তো আজও তেমনই দৃঢ় এবং তেমনই অটুট আছে। রাজলক্ষ্মী হাসি চেপে সহসা সোজা হয়ে উঠে বসল এবং এক দৃষ্টে চুপ করে আমার মুখের দিকে চেয়ে কত কি যেন ভাবতে লাগল। সকালে উঠে শুনলাম কুশারী মহাশয় মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করে গিয়েছেন। ঠিক এই আশঙ্কাই করছিলাম, জিজ্ঞাসা করলাম, আমি একা নাকি?
না আমিও আছি।
যাবে?
যাব বই কি।
তার এই নিঃসংকোচ উত্তর শুনে অবাক হয়ে গেলাম। খাওয়া বস্তুটা যে হিন্দু ধর্মের কি এবং সমাজের কতখানি তার উপর নির্ভর করে রাজলক্ষ্মী তা জানে এবং কত বড় নিষ্ঠার সঙ্গে তা মেনে চলে আমিও তা জানি। অথচ এই তার জবাব। কুশারী মহাশয় সম্বন্ধে বেশি কিছু জানি না, তবে বাইরে থেকে তাকে যতটা দেখা গিয়েছে মনে হয়েছে তিনি আচার পরায়ণ ব্রাহ্মণ এবং এও নিশ্চিত যে রাজলক্ষ্মীর ইতিহাস তিনি জানেন না, কেবল মনিব বলেই আমন্ত্রণ করে গিয়েছেন। কিন্তু রাজলক্ষ্মী যে আজ সেখানে গিয়ে কি করে কি করবে আমি তা ভেবে পেলাম না, অথচ আমার প্রশ্নটা বুঝেও সে যখন কিছুই বলল না, তখন এইরই নিহিত কুণ্ঠা আমাকেও নির্বাক করে দেখল। যথাসময়ে গোজান এসে উপস্থিত হল। আমি প্রস্তুত হয়ে বাইরে এসে দেখলাম রাজলক্ষ্মী গাড়ির কাছে দাঁড়িয়ে। যাবে না?
যাবার জন্যই তো দাঁড়িয়ে আছি।
এই বলে সে গাড়ির ভিতরে গিয়ে বসল। রতন সঙ্গে যাবে, সে আমার পিছনে ছিল। ঠাকুরানীর সাজসজ্জা দেখে সে যে খুবই বিস্মিত হল তার মুখ দেখে তা বুঝলাম। আমিও আশ্চর্য হয়েছিলাম, কিন্তু সেও যেমন প্রকাশ করল না, আমিও তেমনই নীরব হয়ে রইলাম। বাড়িতে এসে কোনো কালেই বেশি গহনা পরে না, কিছুদিন থেকে তাও কমছিল, কিন্তু আজ দেখা গেল গায়ে তার কিছুই প্রায় নেই। যে হারটা সচরাচর তার গলায় থাকে সেইটি এবং হাতে একজোড়া বালা। ঠিক মনে নেই, তবুও যেন মনে হল কাল রাত পর্যন্ত যে চুড়ি কয়েক আছি দেখেছিলাম সেগুলিও যেন সে আজ ইচ্ছা করেই খুলে ফেলেছে। পরনের কাপড়খানিও নিতান্ত সাধারণ, বোধহয় সকালে স্নান করে যা পরেছিল তাই। গাড়িতে উঠে বসে আস্তে আস্তে বললাম, একে একে যে সমস্তই ছাড়লে দেখছি, কেবল আমি বাকি রয়ে গেলাম। রাজলক্ষ্মী আমার মুখের দিকে চেয়ে একটু হেসে বলল,
এমন তো হতে পারে, এই একটার মধ্যেই সমস্ত রয়ে গেছে, তাই যেগুলো বাড়তি ছিল সেইগুলো একে একে ঝরে যাচ্ছে।
এই বলে সে পিছনে একবার চেয়ে দেখল রতন কাছাকাছি আছে কিনা। তারপরে গাড়োয়ানটাও না শুনতে পায় এমনই অত্যন্ত মৃদু কণ্ঠে বলল,
বেশ তো, সে আশীর্বাদই করো না তুমি। তোমার বড় আর তো আমার কিছুই নেই, তোমাকেও যার বদলে অনায়াসে দিতে পারি আমাকে সেই আশীর্বাদই তুমি করো।
চুপ করে রইলাম। কথাটা এমন একদিকে চলে গেল যার জবাব দেবার কোনো সাধ্যই আমার ছিল না। সেও আর কিছু না বলে মোটা বালিশটা টেনে নিয়ে গুটিসুটি হয়ে আমার পায়ের কাছে শুয়ে পড়ল। আমাদের গঙ্গামাটি থেকে পোড়ামাটিতে যাবার একটা অত্যন্ত সোজা পথ আছে। সামনে শুকনো জলখাতটার উপরে যে সংকীর্ণ বাঁশের সাঁকো আছে তার উপর দিয়ে গেলে মিনিট দশকের মধ্যেই যাওয়া যায়, কিন্তু গরুর গাড়িতে অনেকখানি রাস্তা ঘুরে ঘণ্টা দুই দেরিতে পৌঁছতে হয়। এই দীর্ঘ পথটায় দুজনের মধ্যে আর কোনো কথাই হল না। সে কেবল আমার হাতখানা তার গলার কাছে টেনে নিয়ে ঘুমনো ছল করে নিঃশব্দে পড়ে রইল। কুশারী মহাশয় দরজায় এসে যখন গোজান থামল তখন বেলা দ্বিপ্রহর উত্তীর্ণ হয়ে গেছে। কর্তা এবং গৃহিণী দুজনেই একসঙ্গে বাইরে এসে আমাদের অভ্যর্থনা করে গ্রহণ করলেন এবং অতিশয় সম্মানিত অতিথি বলেই বোধহয় সদরে না বসিয়ে একেবারে ভিতরে নিয়ে গেলেন। তাছাড়া একটু পরেই বোঝা গেল শহর থেকে দূরবর্তী এইসব সামান্য পল্লী অঞ্চলে অবরোধে সেরকম কঠোর শাসন প্রচলিত নেই, কারণ আমাদের শুভাগমন প্রচারিত হতে না হতেই প্রতিবেশীদের অনেকেই, যারা খুড়ো জ্যাঠা মাসিমা ইত্যাদি, প্রীতি ও আত্মীয় সম্বোধনে কুশারি ও তার গৃহিণীকে আপ্যায়িত করে একে একে দুইয়ে দুইয়ে প্রবেশ করে তামাশা দেখতে লাগলেন। তাদের সকলেই অবলা নন। রাজলক্ষ্মীর ঘোমটা দেবার অভ্যেস ছিল না, সেও আমারই মতো সামনের বারান্দায় একখানি আসনের ওপর বসেছিল। এই অপরিচিত রমণীর সাক্ষাতেও এই অনাহতের দল বিশেষ কোনো সংকোচ অনুভব করলেন না। তবে সৌভাগ্য এইটুকুই যে আলাপ করবার ঔৎসুক্যটা নিতান্তই তার প্রতি না হয়ে আমার প্রতি প্রদর্শিত হতে লাগল। কর্তা অতিশয় ব্যস্ত, তার ব্রাহ্মণীও তেমনি। কেবল বাড়ির বিধবা মেয়েটি রাজলক্ষ্মীর পাশে স্থির হয়ে বসে একটা তালপাখা নিয়ে তাকে মৃদু মৃদু বাতাস করতে লাগল। আর আমি কেমন আছি, কি অসুখ, কতদিন থাকব, জায়গাটা ভালো মনে হচ্ছে কিনা, জমিদারি নিজে না দেখলে চুরি হয় কিনা, এর নতুন কোনো বন্দোবস্ত করবার প্রয়োজন বোধ করছে কিনা, ইত্যাদি অর্থ ও ব্যর্থ নানাবিধ প্রশ্নোত্তর মালার ফাঁকে ফাঁকে কুশারী মহাশয়ের সাংসারিক অবস্থাটা একটু পর্যবেক্ষণ করে দেখতে লাগলাম। বাড়িতে অনেকগুলি ঘর এবং সেগুলি মাটির, তবুও মনে হল কাশীনাথ কুশারীর অবস্থা সচ্ছল তো বটেই, বোধহয় একটু বিশেষ রকমই ভালো। ঢোকার সময় বাইরে চণ্ডী মণ্ডপের একধারে একটা ধানের মড়াই লক্ষ্য করে এসেছিলাম। ভিতরের প্রাঙ্গণেও দেখলাম তেমনই আরো গোটা দুই রয়েছে। ঠিক সামনেই বোধহয় ওটা রান্নাঘরই হবে। তারই উত্তরে একটা চালার মধ্যে পাশাপাশি গোটা দুই ঢেঁকি। মনে হল একটু আগেই যেন কাজ বন্ধ করা হয়েছে। একটা বাতাবি গাছের নিচে ধান সিদ্ধ করবার কয়েকটা চুল্লি নিকোনো মোছানো ঝরঝর করছে, এবং সেই পরিষ্কার জায়গাটার ওপরে ছায়ায় দুটি পরিপুষ্ট গোবৎস ঘাড় কাত করে আরামে ঘুমোচ্ছে। তাদের মায়েরা কোথায় বাধা আছে চোখে পড়ল না, কিন্তু এটা বোঝা গেল কুশারী পরিবারের অন্যের মতো দুগ্ধেরও বিশেষ কোনো অনটন নেই। দক্ষিণের বারান্দায় দেয়াল ঘেঁষে ছ সাতটা বড় বড় মাটির কলসি বিড়ার ওপর বসানো আছে, হয়তো গুড় আছে, আর কি আছে তা জানি না। কিন্তু যত্ন দেখে মনে হল না যে তারা শূন্য গর্ভ কিংবা অবহেলার বস্তু। কয়েকটা খুঁটির গায়ে দেখলাম ঢেড়া সমেত পাট এবং সনের গোছা বাঁধা রয়েছে। সুতরাং বাড়িতে যে বিস্তর দড়িদড়ার প্রয়োজন হয় তা অনুমান করা অসঙ্গত মনে করলাম না। কুশারী গৃহিণী খুব সম্ভব আমাদের অভ্যর্থনার কাজেই অন্যত্র নিযুক্তা। কর্তাটিও একবার মাত্র দেখা দিয়েই অন্তর্ধান করেছিলেন। তিনি আচমকা ব্যস্ত সমস্ত হয়ে উপস্থিত হলেন এবং রাজলক্ষ্মীকে উদ্দেশ্য করে অনুপস্থিতির কৈফিয়ত আর এক প্রকারে দিয়ে বললেন,
মা এইবার যাই, আনিকটা সেরে এসে একেবারে বসি।
বছর পনেরো ষোলোর একটি সুন্দর সবল ছেলে উঠোনের একধারে দাঁড়িয়ে গভীর মনোযোগের সঙ্গে আমাদের কথাবার্তা শুনছিলেন। কুশারী মহাশয়ের দৃষ্টি তার প্রতি পড়তেই বলে উঠলেন,
বাবা হরিপদ, নারায়ণের অন্নপথা এতক্ষণে প্রস্তুত হল, একবার ভক্তি দিয়ে এসো গে বাবা, আহ্নিকের বাকিটুকু শেষ করতে আর আমার দেরি হবে না।
এরপরই কুশারী মশাই আমার দিকে চেয়ে বললেন,
আজ মিছেই আপনাকে কষ্ট দিলাম, বড় দেরি হয়ে গেল।
এই বলে আমার উত্তরের অপেক্ষায় আর দেরি না করে চোখের পলকে নিজেই অদৃশ্য হয়ে গেলেন। এইবার যথাসময়, অর্থাৎ যথাসময়ের অনেক পরে আমাদের মধ্যাহ্ন ভোজনের ঠাঁই করার খবর পৌঁছল। বাঁচা গেল, কেবল অতিরিক্ত বেলার জন্য নয়, এইবার আগন্তুকগণের প্রশ্নবাণে বিরতি হবে ভেবেই হাঁপ ছেড়ে বাঁচলাম। তারা প্রস্তুত হয়েছে শুনে অন্তত কিছুক্ষণের জন্য আমাকে অব্যাহতি দিয়ে যে যার বাড়ি চলে গেলেন, কিন্তু খেতে বসলাম কেবল আমি একা। কুশারী মহাশয় সঙ্গে বসলেন না, কিন্তু সামনে এসে বসলেন। কারণটা তিনি সবিনয়ে এবং সগৌরবে নিজেই ব্যক্ত করলেন,
আসলে উপবিধারণের দিন থেকে ভোজনকালে সেই যে মৌনী হয়েছিলাম সে ব্রত আজও ভাঙেনি, তাই এখনো একা নির্জন গৃহে এই ভোজনের কাজটি আমি এখনো সম্পন্ন করি আর কি।
আপত্তি করলাম না, আশ্চর্য হলাম না, কিন্তু রাজলক্ষ্মী সম্বন্ধে যখন শুনলাম,
আর মায়েরও তো আজ নাকি কি একটা ব্রত আছে, পরাণ গ্রহণ করেন না, কাজে আপনাকে একাই।
এইটা শুনে আশ্চর্য হলাম, এই ছলনায় মনে মনে ক্ষুব্ধ হয়ে উঠলাম, এবং এর কি যে প্রয়োজন ছিল তা ভেবে পেলাম না। কিন্তু রাজলক্ষ্মী আমার মনের কথা চোখের পলকে বুঝে নিয়ে বলল,
তার জন্যে তুমি দুঃখ করো না, ভালো করে খাও, আমি যে আজ খাব না এরা সবাই জানতেন।
অথচ আমি জানতাম না, কিন্তু এই যদি কষ্ট স্বীকার করে আসার প্রয়োজন কি ছিল? এর উত্তর রাজলক্ষ্মী দিল না, দিলেন কুশারী গৃহিণী। বললেন,
এ কষ্ট আমি স্বীকার করিয়েছি বাবা, মা যে এখানে খাবেন না তা জানতাম, তবু আমরা যাঁদের তয়ায় দুটি অন্ন পাই তাঁদের পায়ের ধুলো বাড়িতে পড়বে এই লোভ সামলাতে পারলাম না, কি বলো মা?
এই বলে তিনি রাজলক্ষ্মীর মুখের দিকে চাইলেন।
এর জবাব আজ নয় মা, আর একদিন আপনাকে দেব।
এই বলে সে হাসল। আমি কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়ে কুশারী গৃহিণীর মুখের দিকে চোখ তুলে চাইলাম। পল্লীগ্রামে বিশেষত এইরূপ সুদূর পল্লীতে ঠিক এমনই সহজ সুন্দর কথাগুলি যেন কোনো রমণীর মুখে শুনব তা কল্পনা করিনি। কিন্তু এখনও যে এই পল্লী অঞ্চলেই আরও একটি ঢের বেশি আশ্চর্য নারীর পরিচয় পেতে বাকি ছিল তা স্বপ্নেও ভাবিনি। আমার পরিবেশনের ভার বিধবা কন্যার উপর অর্পণ করে কুশারী গৃহিণী তালপাখা হাতে আমার সামনে বসেছিলেন। বোধহয় বয়সে আমার অনেক বড় হবেন বলেই মাথার উপর আঁচলখানি ছাড়া মুখে কোনো আবরণ ছিল না। তা সুন্দর কিংবা অসুন্দর মনেই হল না, কেবল এইটুকুই মনে হল তা সাধারণ বাঙালি মায়ের মতোই স্নেহ ও করুণায় পরিপূর্ণ। দরজার কাছে কর্তা স্বয়ং দাঁড়িয়েছিলেন। বাইরে থেকে তার মেয়ে ডেকে বলল,
বাবা তোমার খাবার দেওয়া হয়েছে।
বেলা অনেক হয়েছিল এবং এই খবরটুকুর জন্যই বোধহয় তিনি সাগ্রহে অপেক্ষা করছিলেন। তবু একবার বাইরে ও একবার আমার দিকে তাকিয়ে বললেন,
এখন একটু থাক মা, বাবুর খাওয়াটা।
কিন্তু তার গৃহিণী তৎক্ষণাৎ বাধা দিয়ে বলে উঠলেন,
না তুমি যাও, মিথ্যে সময় নষ্ট করো না। ঠান্ডা হয়ে গেলে তোমার খাওয়া হয় না তা আমি জানি।
নষ্ট আর কি হবে, বাবুর খাওয়াটা হয়ে যাক না।
আমি থাকতেও যদি খাওয়ার ত্রুটি হয় তো তোমার দাঁড়িয়ে থাকলেও সারবে না, তুমি যাও, কি বলো বাবা?
এই বলে তিনি আমার দিকে চেয়ে হাসলেন। আমিও হেসে বললাম, থাকলে হয়তো বা ত্রুটি বাড়বে, আপনি যান কুশারী মশাই, অমন অভুক্ত চেয়ে দাঁড়িয়ে থাকলে কোনো পক্ষেই সুবিধে হবে না। তিনি আর বাক্যব্যয় না করে ধীরে ধীরে চলে গেলেন। কিন্তু মনে হল সম্মানিত অতিথির আহারের জায়গায় উপস্থিত না থাকবার সংকোচটা সঙ্গে নিয়েই গেলেন। কিন্তু এইটাই যে আমার মস্ত ভুল হয়েছিল তা কিছুক্ষণ পরেই আর অজানা রইল না। তিনি চলে গেলে তার গৃহিণী বললেন,
উনি নিরামিষ আলো চালের ভাত খান, জুড়িয়ে গেলে আর খাওয়াই হয় না, তাই জোর করে পাঠিয়ে দেওয়া। কিন্তু তাও বলি বাবা, যারা অন্নদাতা তাদের আগে নিজের বাড়িতে অন্নগ্রহণ করাও কঠিন।
কথাটায় মনে মনে আমার লজ্জা করতে লাগল। বললাম, অন্নদাতা আমি নই, কিন্তু তাও যদি সত্যি হয় সেটুকু এত কম যে এটুকু বাদ গেলে বোধ করি আপনারা টেরও পেতেন না। কুশারী গৃহিণী একটু চুপ করে রইলেন। মনে হল তার মুখখানি ধীরে ধীরে যেন অতিশয় ম্লান হয়ে উঠল। তারপর বললেন,
তোমার কথাটা নিতান্ত মিথ্যা নয় বাবা, ভগবান আমাদের কিছু কম দেননি, কিন্তু এখন মনে হয় এত যদি তিনি নাই দিতেন হয়তো এর চেয়ে তাঁর বেশি দয়াই প্রকাশ পেত। বাড়িতে ওই তো কেবল একটা বিধবা মেয়ে, কি হবে আমাদের গোলা ভরা ধানে, কড়া ভরা দুধে আর কলসি কলসি গুড় নিয়ে? এসব ভোগ করবার যারা ছিল তারা তো আমাদের ত্যাগ করেই চলে গেছে।
কথাটা বিশেষ কিছুই নয়, কিন্তু বলতে বলতেই তার দু চোখ ছলছল করে উঠল এবং ঠোঁট ফুলে উঠল। বুঝলাম অনেক গভীর বেদনাই এই কটি কথার মধ্যে নিহিত আছে। ভাবলাম হয়তো তার কোনো উপযুক্ত পুত্রের মৃত্যু হয়েছে এবং ওই যে ছেলেটিকে ইতিপূর্বে দেখেছি তাকে অবলম্বন করে হতাশ্বাস পিতামাতা আর কোনো সান্ত্বনাই পাচ্ছেন না। আমি নীরব হয়ে রইলাম। রাজলক্ষ্মীও কোনো কথা না বলে কেবল তার হাতখানি নিজের হাতের মধ্যে টেনে নিয়ে আমারই মতো নিঃশব্দে বসে রইল। কিন্তু আমাদের ভুল ভাঙল তার পরের কথায়। তিনি নিজেকে নিজেই সামলে নিয়ে আবার বললেন,
কিন্তু আমাদের মতো তাদেরও তো তোমরাই অন্নদাতা। কর্তাকে বললাম মনিতকে দুঃখের কথা জানাতে লজ্জা নেই, আমাদের মা বাবাকে নিমন্ত্রণের ছল করে একবার ধরে আনো, আমি তাদের কাছে কেঁদে কেটে দেখি যদি তারা এর কোনো বিহিত করে দিতে পারে।
এই বলে তিনি আঁচল তুলে নিজের চোখের জল মুছলেন। সমস্যা অত্যন্ত জটিল হয়ে উঠল। রাজলক্ষ্মীর মুখের দিকে চেয়ে দেখলাম সেও আমারই মতো সংশয়ে পড়েছে, কিন্তু আগের মতো এখনো দুজনে চুপ করে রইলাম। কুশারী গৃহিণী এইবার তাঁদের দুঃখের ইতিহাস ধীরে ধীরে ব্যক্ত করে বলতে লাগলেন। শেষ পর্যন্ত শুনে বহুক্ষণ কারো মুখে কোনো কথা বেরোল না। কিন্তু এ বিষয়ে সন্দেহ রইল না যে এ কথা বিবৃত করে বলতে ঠিক এতখানি ভূমিকারই প্রয়োজন ছিল। রাজলক্ষ্মী পরাণ গ্রহণ করবে না শুনেও এই মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ থেকে শুরু করে কর্তাটিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা পর্যন্ত কিছুই বাদ দেওয়া চলত না। কিন্তু সে যাই হোক, কুশারী গৃহিণী তার চোখের জল ও অস্ফুট বাক্যের ভিতর দিয়ে ঠিক কতখানি যে ব্যক্ত করলেন তা জানি না, এবং এর কতখানি যে সত্যি তাও এক পক্ষ শুনে নিশ্চয় করা কঠিন। কিন্তু আমাদের মধ্যস্থতায় যে সমস্যা তারা নিষ্পত্তি করে দিতে স্বনির্বন্ধ আবেদন করলেন তা যেমন বিস্ময়কর তেমনি মধুর ও তেমনি কঠোর। কুশারী গৃহিণী যে দুঃখের ইতিহাসটা বিবৃত করলেন তার মোট কথাটা এই যে, যে গৃহে তাদের খাওয়া পরার যথেষ্ট সচ্ছলতা থাকা সত্ত্বেও শুধু যে কেবল সংসারটাই তাদের বিষ হয়ে গিয়েছে তাই নয়, সমস্ত পৃথিবীর কাছে তারা লজ্জায় মুখ দেখাতে পারছেন না, এবং সমস্ত দুঃখের মূল থেকেছে তার একমাত্র ছোট জা সুনন্দা। এবং যদিও তার দেবর যদুনাথ ন্যায়রত্ন তাদের কম শত্রুতা করেননি, কিন্তু আসল অভিযোগটা তার সেই সুনন্দার বিরুদ্ধে। এই বিদ্রোহী সুনন্দা ও তার স্বামী যখন সম্প্রতি আমাদেরই প্রজা, তখন যেমন করেই হোক এদের বশ করতে হবে। ঘটনাটা সংক্ষেপে এরকম।
আমার শ্বশুর শাশুড়ি যখন স্বর্গগত হন তখন আমি এ বাড়ির বধু। তখন যদু কেবল 6-7 বছরের বালক। এ বালককে মানুষ করে তুলবার ভার আমারই ওপর পড়ে। এই সেদিন পর্যন্ত এ ভার আমি বহন করেই এসেছি। পৈতৃক বিষয়ের মধ্যে একখানি মাটির ঘর, বিঘা 2-3 ব্রহ্মোত্তর জমি এবং ঘর কয়েক যজমান, মাত্র এইটুকুর উপর নির্ভর করেই আমার স্বামীকে সংসার সমুদ্রে ভাসতে হয়েছিল। আজ এই যে প্রাচুর্য, এই যে সচ্ছলতা, এ সব সমস্তই তার স্বকৃত উপার্জনের ফল। ঠাকুর তো কোনো সাহায্যই করেনি, সাহায্য কখনো তার কাছে প্রার্থনাও করা হয়নি।
এখন বুঝি তিনি অনেক দাবি করছেন।
না না, দাবি কিসের বাবা, এ তো সমস্তই তার, সমস্তই সে নিত। সুনন্দা যদি না মাঝে পড়ে আমার সোনার সংসার ছারখার করে দিত।
কিন্তু আপনার এই ছেলেটি?
আমাদের ছেলে? ওহো, ওই বিজয়ের কথা বলছো? ও তো আমাদের ছেলে নয় বাবা, ও একটি ছাত্র। ঠাকুরপো টোলে পড়ত, এখনো তার কাছেই পড়ে, শুধু আমাদের কাছে থাকে।
এই বলেই তিনি বিজয় সম্বন্ধে আমাদের অজ্ঞতা দূর করে বলতে লাগলেন।
কত দুঃখে যে ঠাকুরপোকে মানুষ করি সে শুধু ভগবান জানেন, এবং পাড়ার লোকেও কিছু কিছু জানে, কিন্তু নিজে সে আজ সমস্ত ভুলেছে, শুধু আমরাই ভুলতে পারিনি।
এই বলে তিনি চোখের কোণটা হাত দিয়ে মুছে ফেলে বললেন,
কিন্তু সেসব যাক বাবা, সে অনেক কথা। আমি ঠাকুরপুর পইতে দিলাম, কর্তা তাকে পড়ার জন্য মিহিরপুরে শিবু তর্কালঙ্কারের টোলে পাঠিয়ে দিলেন। বাবা, ছেলেটাকে ছেড়ে থাকতে পারিনি বলে আমি নিজে কতদিন গিয়ে মিহিরপুরে বাস করে এসেছি, সেও আজ তার মনে পড়ে না। যাক, এমন করে কত বছরই না কেটে গেল, ঠাকুরপোর পড়া সাঙ্গ হল, কর্তা তাকে সংসারী করবার জন্য মেয়ে খুঁজে বেড়াতে লাগলেন। এমন সময় বলা নেই কওয়া নেই হঠাৎ একদিন শিবু তর্কালঙ্কারের মেয়ে সুনন্দাকে বিয়ে করে এনে উপস্থিত। আমাকে নাই বলুক বাবা, অমন দাদার পর্যন্ত একটা মত নিলে না।
মত না নেওয়ার কি বিশেষ কোনো কারণ ছিল?
ছিল বই কি, ওরা আমাদের ঠিক স্বঘরও নয়, কুলে শিলে মানেও ঢের ছোট। কর্তা রাগ করলেন, দুঃখে লজ্জায় বোধ করি
এমন মাসখানে কারো সঙ্গে কথাবার্তা পর্যন্ত কইলেন না। কিন্তু আমি রাগ করিনি, সুনন্দার মুখখানি দেখে প্রথম থেকেই যেন গলে গেলাম। তার উপর যখন শুনতে পেলাম তার মা মারা গেছে, বাপ ঠাকুরপোর হাতে তাকে সঁপে দিয়ে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন, তখন ওই ছোট মেয়েটিকে পেয়ে আমার কি যে হলো তা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। কিন্তু সে যে একদিন তার এমন শোধ দেবে এ কথা তখন কে ভেবেছিল?
এই বলে তিনি হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন। বুঝলাম এইখানে ব্যথাটা অতিশয় তীব্র, কিন্তু নীরবে রইলাম। রাজলক্ষ্মীও এতক্ষণ কোনো কথা বলেনি, সে আস্তে আস্তে জিজ্ঞাসা করল,
এখন তাঁরা কোথায়?
প্রত্যুত্তরে তিনি ঘাড় নেড়ে যা বললেন তাতে বোঝা গেল তারা আজও এই গ্রামেই আছেন। এরপরে অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন না, তার সুস্থ হতে একটু বেশি সময় গেল, কিন্তু আসল বস্তুটা এখনো পর্যন্ত ভালো করে বোঝাই গেল না। এদিকে আমার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছিল, কারণ কান্নাকাটি সত্ত্বেও এ বিষয়ে বিশেষ বিঘ্ন ঘটেনি। সহসা তিনি চোখ মুছে সোজা হয়ে বসলেন এবং আমার থালার দিকে চেয়ে অনুতপ্ত কণ্ঠে বলে উঠলেন,
বাবা, সমস্ত দুঃখের কাহিনী বলতে গেলে শেষও হবে না, তোমাদের ধৈর্যও থাকবে না। আমার সোনার সংসার যারা চোখে দেখেছে কেবল তারাই জানে, ছোট বউ আমার কি সর্বনাশটাই না করে গেছে। কেবল সেই লঙ্কা কাণ্ডটাই তোমাদের সংক্ষেপে বলবো, যে সম্পত্তিটার উপর আমাদের সমস্ত নির্ভর সেটা একসময় একজন তাঁতির ছিল। বছরখানেক আগে হঠাৎ একদিন সকালে তার বিধবা স্ত্রী নাবালক ছেলেটিকে সঙ্গে করে বাড়িতে এসে উপস্থিত, রাগ করে কত কি যে বলে গেল তার ঠিকানা নেই। হয়তো তার কিছুই সত্যি নয়, হয়তো তার সমস্তই মিথ্যে। ছোট বউ স্নান করে যাচ্ছিল রান্নাঘরে, সে যেন সেই সব শুনে একেবারে পাথর হয়ে গেল। তারা চলে গেলেও তার সে ভাব আর বুঝতে চাইল না। আমি দেখে বললাম, সুনন্দা দাঁড়িয়ে রইলি, বেলা হয়ে যাচ্ছে না? কিন্তু জবাবের জন্য তার মুখের পানে চেয়ে আমার ভয় হলো, তার চোখের চাউনিতে কিসের যেন একটা আলো ঠিকরে পড়ছে। কিন্তু শ্যামবর্ণ মুখখানি একেবারে ফ্যাকাশে বিবর্ণ, তাঁতি বউয়ের প্রত্যেক কথাটি যেন বিন্দু বিন্দু করে তার সর্বাঙ্গ থেকে সমস্ত রক্ত শুষে নিয়ে গেছে। সে তখনই আমার জবাব দিলে না, কিন্তু আস্তে আস্তে কাছে এসে বললে,
দিদি, তাঁতিবউকে তার স্বামীর বিষয়ে তোমরা ফিরিয়ে দেবে না, তার এইটুকু নাবালক ছেলেকে তোমরা সর্বস্ব বঞ্চিত করে সারা জীবন পথের ভিখারি করে রাখবে।
আশ্চর্য হয়ে বললাম, শোনো কথা একবার, কানাই বসাকের সমস্ত সম্পত্তি দেনার দায় বিক্রি হয়ে গেলে ইনি কিনে নিয়েছেন, নিজের কেনা বিষয় কে কবে পরকে ছেড়ে দিয়েছে ছোট বউ? ছোট বউ বললে,
কিন্তু বর ঠাকুর এত টাকা পেলেন কোথায়?
সাধারণ পল্লীগ্রামের এক মেয়ে তার ভাসুরের কাজের দিকে আঙুল তুলেছে, সৎ অসতের বিচার করতে বসেছে, এমন ঘটনা শ্রীকান্ত আগে কখনো দেখেওনি শোনেওনি। এবার কি তবে নতুন এক নারী চরিত্রের সন্ধান পেতে চলেছে শ্রীকান্ত? কুশারীদের পারিবারিক বিবাদে কি জড়িয়ে পড়বে রাজলক্ষ্মী শ্রীকান্ত? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব ১৬। উপস্থাপনায় শিবাশিষ বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও শ্রীকান্ত, প্রসূন দাস, রাজলক্ষ্মী, অমৃতা রায়, রতন, সুদীপ্ত ঘোষ, কুশারি, সমীর চরিত, গিন্নি, কেয়া মুখার্জি, শিবু, সায়ন্তন ঘোষ, সুনন্দা, স্পর্শিতা পাল এবং অন্যান্য শিল্পীরা।
মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন, গল্প গোল্ড মাইন।